শ্রোতা বন্ধুরা, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহর নামে আপনাদের শুকরিয়া জানাই, যিনি শান্তির মালিক, যিনি চান সবাই তার প্রতিষ্ঠিত ধার্মিকতার পথকে বুঝুক আর নিজেদের সে পথে উৎসর্গ করুক এবং তার সাথে অনন্তকাল প্রকৃত শান্তিতে বাস করুক। আপনাদের ধার্মিকতার পথ অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য আজ ফিরে আসতে পেরে আমরা খুশি। আমাদের গত পাঠে আমরা ইয়াকুবের ১২ পুত্রের মধ্যে ১১তম পুত্র ইউসুফের ব্যাপারে শিখতে শুরু করেছিলাম। ইউসুফের ভাইয়েরা তার কাছে মাথা নত করা নিয়ে ইউসুফ যেভাবে স্বপ্ন দেখেছিলেন আমরা সে বিষয়ে পড়ছিলাম। ইউসুফের ভাইয়েরা তাকে বিশ্বাস করত না। যা হোক, আজকে আমরা দেখব আল্লাহ কিভাবে ইউসুফের স্বপ্ন পূরণ করেছিলেন, যার ফলে তার ভাইয়েরা তার কাছে এসে হাঁটু গেড়ে বসেছিল। আমরা জেনেছি যে ইউসুফের বড় ভাইয়েরা তাকে তার স্বপ্নের জন্য ঘৃণা করত আর অত্যাচার করত। রাগ এবং হিংসায় তারা তাকে গোলাম হিসাবে কিছু ব্যবসায়ীর কাছে বিক্রি পর্যন্ত করে দিয়েছিল, যারা ইসমাইলের বংশধর ছিল। ইউসুফ একজন বিশ্বাসযোগ্য চাকর আর তার কাছে সৎ ছিলেন, কারণ তিনি আল্লাহর সঙ্গে হেঁটেছিলেন। ইউসুফ খুবই সুদর্শন ছিলেন, যার ফলে তার মনিবের স্ত্রী তার প্রতি আকর্ষিত ছিল এবং তাকে মিথ্যা বলাতে চেয়েছিল। কিন্তু ইউসুফ সেই মহিলাকে প্রত্যাখ্যান করে তাকে উত্তর দিয়েছিলেন, আমি কিভাবে আল্লাহর বিরুদ্ধে এরকম একটি খারাপ কাজ আর গুনাহ করতে পারি। ইউসুফ যখন তার সাথে জেনা করতে অসম্মতি জানালেন, তখন তিনি ইউসুফের বিরুদ্ধে কথা বললেন এবং তাকে জেলে বন্দী করলেন। যা হোক, ইউসুফ সাময়িক সময়ের জন্য গুনাহের আনন্দ উপভোগ করার চেয়ে জেলে যাওয়াই পছন্দ করলেন। ইউসুফ তার জীবনে আল্লাহকে আগে স্থান দিয়েছিলেন। ২ বছর ধরে ইউসুফ অন্ধকূপের ভিতর ছিলেন, কিন্তু আল্লাহ তাকে ভোলেননি। এখন চলুন তৌরাত শরীফ থেকে দেখি কিভাবে আল্লাহ ইউসুফের অবস্থার পরিবর্তন করেছিলেন। আমরা পয়দায়েশের ৪১তম অধ্যায় পড়ছি। কিতাব বলে,
ইউসুফকে জেলে বন্দি রাখার ২ বছর পর মিশরের রাজা ফেরাউন একটা স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি নীল নদের ধারে দাঁড়িয়ে আছেন, আর আশ্চর্য এই যে তখন নদীর মধ্য থেকে ৭টা সুন্দর মোটাসোটা গরু উঠে এসে নলবনে চড়ে বেড়াতে লাগল। এই গরুগুলোর পরে নদী থেকে আরও ৭টা গরু উঠে আসল। সেগুলো ছিল বিশ্রী ও রোগা। সেগুলো এসে নদীর ধারে অন্য গরুগুলোর পাশে দাঁড়াল। তারপর ওই বিশ্রী রোগা গরুগুলো সেই সুন্দর মোটাসোটা ৭টা গরু খেয়ে ফেলল। এরপর ফেরাউনের ঘুম ভেঙে গেল। পরে তিনি আবার ঘুমিয়ে পড়লেন এবং দ্বিতীয়বার স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন একই গমের বোঁটায় ৭টা পুষ্ট ও তাজা শীষ গজাল। তারপর গজাল আরও ৭টা অপুষ্ট শীষ। এগুলো পূবের বাতাসের গরমে শুকিয়ে গিয়েছিল। সেই অপুষ্ট শীষগুলো ওই ৭টা পুষ্ট এবং বড় শীষ গিলে ফেলল। তারপর ফেরাউনের ঘুম ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন যে তিনি যা দেখেছেন তা স্বপ্নমাত্র। কিন্তু সকালের দিকে তার মনটা কেমন অস্থির হয়ে উঠল। তিনি লোক পাঠিয়ে মিশর দেশের সব জাদুকর ও গুণিনকে ডেকে আনালেন। তিনি স্বপ্নে যা দেখেছেন তা তাদের কাছে বললেন, কিন্তু কেউই তার মানে বলতে পারল না। তখন ফেরাউনের প্রধান পানীয় পরিবেশক তাকে বলল, মহারাজ, আজ আমার একটা দোষের কথা আমার মনে পড়েছে। একবার মহারাজ তার বাড়ির গোলামদের উপর রেগে গিয়েছিলেন। তিনি রক্ষীদল প্রধানের বাড়ির বন্দিখানায় প্রধান রুটিকারের সঙ্গে আমাকেও বন্দি করে রেখেছিলেন। তখন একই রাতে আমরা দুজনেই একটা করে স্বপ্ন দেখলাম। প্রত্যেকটি স্বপ্নেরই বিশেষ অর্থ ছিল। রক্ষীদল প্রধানের গোলাম একজন ইব্রানি যুবকও সেখানে ছিল। আমরা তাকে আমাদের স্বপ্নের কথা বললাম। তখন সে আমাদের দুজনের স্বপ্নের অর্থ আমাদের বলে দিল। সে আমাদের স্বপ্নের যে অর্থ বলেছিল ঠিক সেই মতোই সবকিছু ঘটল। মহারাজ আবার আমাকে আমার কাজে বহাল করলেন, কিন্তু রুটিকারকে গাছে ঝুলিয়ে রাখলেন। তখন ফেরাউন ইউসুফকে ডেকে আনবার জন্য লোক পাঠালেন, আর তারা তাড়াতাড়ি করে জেলখানা থেকে তাকে বের করে আনল। ইউসুফ দাড়ি কামিয়ে কাপড় চোপড় বদলে ফেরাউনের কাছে গিয়ে উপস্থিত হলেন। তখন ফেরাউন ইউসুফকে বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু কেউই তার মানে বলতে পারছে না। আমি শুনেছি যে তোমার কাছে স্বপ্নের ঘটনা বললে তুমি তার মানে বলতে পারো। জবাবে ইউসুফ ফেরাউনকে বললেন, সেই ক্ষমতা আমার নেই, তবে আল্লাহ মহারাজের স্বপ্নের অর্থ বলে দিয়ে তার মন শান্ত করবেন।
এরপর ফেরাউন ইউসুফের কাছে তার স্বপ্নের বর্ণনা দিলেন, যেটা বলার পর তিনি ইউসুফকে বললেন,
আমি এই সব কথা জাদুকরদের বলেছিলাম, কিন্তু কেউই এর মানে আমাকে বুঝিয়ে দিতে পারল না। তখন ইউসুফ ফেরাউনকে বললেন, মহারাজের এই দুটি স্বপ্নই আসলে এক, আল্লাহ যা করতে যাচ্ছেন তা তিনি মহারাজের কাছে প্রকাশ করেছেন। সাতটা মোটাসোটা গরু মানে সাত বছর, আর তাজা সাতটা গমের শীষের মানেও সাত বছর। আপনার দুটি স্বপ্নই আসলে এক, পরে উঠে আসা সাতটা রোগা বিশ্রী গরু আর পূবের বাতাসের গরমে শুকিয়ে যাওয়া অপুষ্ট সাতটা শীষ, এ দুটার মানে হল সাতটা দুর্ভিক্ষের বছর। আল্লাহ যা করতে যাচ্ছেন তা তিনি মহারাজাকে দেখিয়েছেন, আর সেই কথায় আমি মহারাজকে বলেছি। সারা মিশর দেশে এমন সাতটা বছর আসছে যখন প্রচুর ফসল জন্মাবে, আর তারপরেই আসছে সাতটা দুর্ভিক্ষের বছর। তখন আগেকার প্রচুর ফসলের কথা লোকের মন থেকে মুছে যাবে, কারণ এই দুর্ভিক্ষ দেশকে শেষ করে দেবে। এই দুর্ভিক্ষের দরুন দেশের সুদিনের কথা লোকের মনেও থাকবে না। এই দুর্ভিক্ষ হবে ভয়ঙ্কর। এই স্বপ্ন মহারাজকে দুইবার দেখানো হয়েছে। এর মানে হল আল্লাহ এই ব্যাপারে তার মন স্থির করে ফেলেছেন এবং শীঘ্রই তিনি তা ঘটাবেন। সেই জন্য মহারাজ এমন একজন লোককে খুঁজে বের করুন যিনি জ্ঞানী এবং বুদ্ধিমান। তার উপর আপনি মিশর দেশের ভার দিন, তাছাড়া অন্যান্য কর্মচারীও আপনি নিযুক্ত করুন। দেশে ওই সাত বছরে যখন প্রচুর ফসল হবে তখন তারাই তার পাঁচ ভাগের এক ভাগ সংগ্রহ করবেন। সেই লোকেরা যেন ওইসব সুদিনের বাড়তি শস্য সংগ্রহ করে মহারাজের অধীনে প্রত্যেকটি শহরে ভবিষ্যতের খাওয়ার জন্য মজুত করে রাখেন এবং তা রক্ষা করার ব্যবস্থা করেন। সাত বছর মিশর দেশে যে দুর্ভিক্ষ হবে তখনকার খাবার হিসাবে যেন শস্য মজুত করে রাখা হয়, যাতে দুর্ভিক্ষের সময় দেশের লোক মারা না যায়। ইউসুফের এই ব্যবস্থার কথাটা ফেরাউন ও তার সব কর্মচারীদের কাছে ভালো বলে মনে হল। ফেরাউন তার কর্মচারীদের বললেন, এই লোকটির মধ্যে এমন কিছু রয়েছে যা এই দুনিয়ার নয়, এর মতো আর কাকে আমরা খুঁজে পাব? এরপর ফেরাউন ইউসুফকে বললেন, তোমার আল্লাহ যখন তোমার কাছেই এই সব প্রকাশ করেছেন তখন তোমার মতো জ্ঞানী ও বুদ্ধিমান আর কে আছে? কাজেই রাজবাড়ির সমস্ত ভার তোমাকেই নিতে হবে। তোমার মুখের হুকুম মেনেই আমার সমস্ত লোক চলবে, কেবল বাদশাহ হিসাবে আমি তোমার উপরে থাকব। ফেরাউন ইউসুফকে আরও বললেন, মনে রেখো, আমি সারা মিশর দেশের উপর তোমাকে নিযুক্ত করলাম। তারপর ফেরাউন নিজের হাত থেকে সিল মোহর দেওয়ার আংটিটা খুলে নিয়ে ইউসুফের হাতে পরিয়ে দিলেন। তিনি তাকে সুন্দর কাপড় পরিয়ে তার গলায় একটা সোনার হার দিলেন। এরপর তিনি ইউসুফকে তার রাজ্যের দ্বিতীয় রথে বসালেন। রথ চলবার সময় ইউসুফের আগে আগে ঘোষণা করা হল, হাঁটু পাতো, হাঁটু পাতো। এইভাবে ফেরাউন ইউসুফের উপর সমস্ত মিশর দেশের ভার দিলেন। পরে তিনি ইউসুফকে বললেন, যদিও আমি এখনও বাদশাহ আছি, তবুও সারা মিশর দেশের লোক তোমার হুকুমেই ওঠা বসা করবে। ফেরাউন ইউসুফের নতুন নাম দিলেন সাফনত পানেহ, অর্থ জীবনের রক্ষক। এরপর ইউসুফ গোটা মিশর দেশটা ঘুরে আসবার জন্য বেরিয়ে পড়লেন। ইউসুফ যখন মিশরের বাদশাহ ফেরাউনের কাজে নিযুক্ত হলেন, তখন তার বয়স ছিল 30 বছর। তিনি ফেরাউনের রাজসভা থেকে বের হয়ে মিশর দেশের সমস্ত জায়গা ঘুরে আসলেন। প্রচুর ফসলের সেই 7 বছরে দেশে অনেক ফসল হল। তখন ইউসুফ সেই 7 বছর ধরে মিশরের সমস্ত বাড়তি শস্য শহরের গোলাঘরগুলোতে মজুদ করলেন। তিনি প্রত্যেক শহরে তার চারপাশের ক্ষেতগুলো থেকে ফসল এনে জমা করলেন। এইভাবে তিনি সমুদ্রের বালুকণার মতো প্রচুর শস্য মজুদ করলেন। এত বেশি শস্য জমা হতে লাগল যে তা আর মাপা সম্ভব হল না, তাই তিনি তা মেপে নেওয়া বন্ধ করে দিলেন। মিশর দেশে প্রচুর ফসলের 7 বছর শেষ হয়ে গেল। তারপর শুরু হল দুর্ভিক্ষের 7 বছর। ইউসুফের কথা মতোই সবকিছু হল। আশেপাশের দেশগুলোও এই দুর্ভিক্ষ থেকে রেহাই পেল না, কিন্তু সারা মিশর দেশে কোথাও খাবারের অভাব হল না। ক্ষুধায় কষ্ট পেয়ে মিশর দেশের লোকেরা যখন ফেরাউনের কাছে গিয়ে খাবার চাইল, তখন ফেরাউন তাদের বললেন, তোমরা ইউসুফের কাছে যাও, তিনি তোমাদের যা করতে বলেন তোমরা তাই করো। এই দুর্ভিক্ষ দেশের সব জায়গায় ছড়িয়ে পড়ল। মিশর দেশে দুর্ভিক্ষ যখন ভয়ঙ্কর হয়ে উঠল, তখন ইউসুফ সমস্ত গোলাঘরগুলো খুলে দিলেন এবং মিশরীয়দের কাছে শস্য বিক্রি করতে লাগলেন। অন্যান্য দেশেও দুর্ভিক্ষ এত ভীষণ হয়ে উঠল যে সেখানকার লোকেরা ইউসুফের কাছ থেকে শস্য কিনবার জন্য মিশরে আসতে লাগল। ইয়াকুব যখন শুনতে পেলেন যে মিশর দেশে খাবার শস্য রয়েছে, তখন তিনি তার ছেলেদের বললেন, তোমরা একে অন্যের মুখের দিকে তাকিয়ে আছো কেন? তিনি আরও বললেন, শোনো, আমি শুনেছি মিশর দেশে শস্য আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের জন্য কিছু শস্য কিনে আনো, যাতে আমরা প্রাণে বেঁচে থাকি, মারা না যাই। তখন ইউসুফের 10 জন ভাই শস্য কিনে আনবার জন্য মিশরে গেল। ইয়াকুব কিন্তু ইউসুফের নিজের ভাই বিনিয়ামিনকে তাদের সঙ্গে পাঠালেন না, তার কোনো বিপদ ঘটতে পারে বলে তার ভয় হচ্ছিল। অন্য যেসব লোক শস্য কিনতে মিশর দেশে যাচ্ছিল, তাদের দলে ইসরায়েলের ছেলেরাও ছিল, কারণ কেনান দেশেও দুর্ভিক্ষ হয়েছিল। ইউসুফ ছিলেন মিশর দেশের শাসনকর্তা, দেশের সমস্ত লোকের কাছে শস্য বিক্রির ভার তার উপরই ছিল। তাই ইউসুফের ভাইয়েরা তার কাছে গিয়ে মাটিতে উবুর হয়ে তাকে সম্মান দেখাল। ইউসুফ ভাইদের দেখে চিনতে পারলেন, কিন্তু না চেনার ভান করে কর্কশভাবে তাদের বললেন, তোমরা কোথা থেকে এসেছ? তারা বলল, আমরা কেনান দেশ থেকে শস্য কিনতে এসেছি। ইউসুফ তার ভাইদের চিনতে পারলেও ভাইয়েরা কিন্তু তাকে চিনতে পারল না। তাদের সম্বন্ধে তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই কথা তখন তার মনে পড়ল।
আপনি কি বুঝতে পারছেন কি ঘটেছিল? আমরা দেখতে পাই ইউসুফের বড় ভাইয়েরা তার ছোট ভাই ইউসুফের সামনে হাঁটু গেড়ে বসেছিল, ঠিক যেরকমভাবে তিনি অনেক দিন আগে স্বপ্নে দেখেছিলেন, যে ইউসুফকে তারা ঘৃণা করত, অস্বীকার করত আর মেরে ফেলতে চেয়েছিল, শেষে এসে তার সামনেই তারা উবুর হল। ইউসুফ সাথে সাথেই তার ভাইদের চিনে ফেলেছিলেন, কিন্তু তারা তাকে চিনতে পারেনি, কারণ তারা 20 বছরেরও বেশি সময় ধরে তাকে দেখেনি। আল্লাহ চাইলে আমাদের পরবর্তী পাঠে আমরা ইউসুফের গল্পটা শেষ করব এবং দেখব কিভাবে সে তার ভাইদের কাছে নিজেকে চিনিয়েছিল। কিন্তু আমাদের আজকের পাঠের বিষয়টি কি? ইউসুফ আর তার ভাইদের গল্পের মাধ্যমে আল্লাহ আমাদের কি শিক্ষা দিতে চান? আল্লাহ আমাদের কাছে জানাতে চান যে ইউসুফ আর তার ভাইদের মধ্যে যা হয়েছিল সেটা দুনিয়ার উদ্ধারকর্তা আর আদমের বংশধরদের মধ্যে যা হতো তারই নিদর্শন। বন্ধুরা, আমরা যদি আজকের পাঠ থেকে কেবল একটা বিষয় মনে রাখি, সেটি হল ইউসুফ ছিলেন উদ্ধারকর্তার ছায়া, একটি ছবি যাকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর ওয়াদা করেছিলেন। ইউসুফের গল্পে কমপক্ষে 100টা উপাদান বা ঘটনা আছে যেটা 1800 বছর পরে দুনিয়াতে উদ্ধারকর্তার আগমনের কথার পূর্বাভাস। এই অনুষ্ঠানে সবগুলো তুলনার কথা বলার সময় অবশ্যই আমাদের হাতে নেই, কিন্তু আমরা 3টা তুলনা উল্লেখ করব। প্রথমত, আমরা দেখেছিলাম কিভাবে ইউসুফ আর তার বড় ভাইয়েরা তাকে আর তার স্বপ্নকে প্রত্যাখ্যান করেছিল। তারা তাকে ঘৃণা করেছিল, তাকে অপমান করেছিল, এমনকি তাকে বেচে দিয়েছিল। আল্লাহ যে উদ্ধারকর্তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তার সাথেও এমনই হয়েছিল। দুনিয়ার লোকেরা উদ্ধারকর্তাকে আর তার বার্তা দুটোকেই প্রত্যাখ্যান করেছিল, তাকে অপমান করেছিল, অত্যাচার করেছিল, বিক্রি করে দিয়েছিল, এমনকি তাকে সলিবে বিদ্ধ করেছিলেন। দ্বিতীয় ঘটনা হল, প্রথমে লোকেরা ইউসুফকে অবজ্ঞা, অগ্রাহ্য, মন্দ ব্যবহার করে তাকে জেলে দিয়েছিল। তারপরেও আল্লাহর নির্ধারিত সময়ে মিশরের রাজা ইউসুফকে সমস্ত জমিনের শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেছিলেন। যারা ক্ষুধা আর মৃত্যু থেকে রক্ষা পেতে চেয়েছিল তাদের সবার কাছে ঘোষণা দিয়েছিলেন, জীবনের রক্ষক ইউসুফের কাছে যাও। একইভাবে আল্লাহ দুনিয়ার যে রক্ষাকর্তাকে পাঠিয়েছিলেন তার সম্পর্কেও মাবুদ বললেন, যে উদ্ধারকর্তাকে আমি নিযুক্ত করেছি তার কাছে যাও, তিনি জীবনের রক্ষক, তিনি জীবনের উৎস, তার কাছে যদি নিজেকে সঁপে দাও তবে তুমি তোমার অন্তরে আর কোনোদিন ক্ষুধা অনুভব করবে না এবং তোমার আত্মা চিরকাল বেঁচে থাকবে। তৃতীয় ঘটনাটি হল ইউসুফ আর উদ্ধারকর্তার মধ্যে তৃতীয় তুলনাটি হল বেশ গুরুগম্ভীর। শেষে এসে ইউসুফের ভাইয়েরা তার কর্তৃত্বের কাছে নিজেদের সঁপে দিল। তারা যাকে অস্বীকার আর অসম্মান করেছিল তার সামনে নিজেদের উপর করা ছাড়া তাদের আর কোনো রাস্তা ছিল না। একইভাবে আল্লাহর কালাম বলে যে, যে উদ্ধারকর্তাকে আজকের দিন পর্যন্ত অনেকে অস্বীকার আর অসম্মান করেছিল, সেই তিনি একদিন ধার্মিকতার জন্য দুনিয়ার বিচার করতে ফিরে আসবেন। সেই দিনে দুনিয়ার সব মানুষ তার সামনে উবুর হবে, সবাই জানবে যে তিনি সেই ব্যক্তি যাকে আল্লাহ উদ্ধারকর্তা হিসাবে দুনিয়ার বিচার করার জন্য নিযুক্ত করেছিলেন। শ্রোতাবন্ধু, আপনি কি অবস্থায় আছেন? আপনাকে চিরকালের বিচার থেকে রক্ষা করার জন্য আল্লাহ যাকে নিযুক্ত করেছেন, আপনি কি সেই রক্ষাকর্তার কাছে নিজেকে উৎসর্গ করেছেন, নাকি আপনি অনেক দেরি হয়ে যাওয়া বিচারের দিন পর্যন্ত অপেক্ষা করবেন যখন আপনাকে তার সামনে উবুর হতে বাধ্য করা হবে? শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851। আমরা আজকে এখানে থামব, কিন্তু তার মনে এই নয় যে আপনি আজকের পাঠ নিয়ে চিন্তা করা বন্ধ করে দেবেন। আল্লাহ আপনাকে রহমত দান করুন এবং আজকে যা কিছু শুনেছেন তা বোঝার অন্তর্দৃষ্টি দান করুন। আল্লাহর কালাম বলে,
কিতাবের মধ্যে নবীরা যা বলছেন তা আমাদের কাছে সত্যি বলে প্রমাণিত হয়েছে। অন্ধকারে যেমন তোমাদের চোখ বাতির দিকে থাকে, ঠিক তেমনি করে নবীদের কথায় মনোযোগ দিলে তোমরা ভালো করবে।